الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং পরবাসে যারাই আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আসুন শুরুতেই আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের লক্ষ্যে আমরা অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, নিকট পৌঁছিয়ে সওয়াবের হকদার হবে ইনশাআল্লাহ তাআলা। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে, আমরা যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শাফি উম্মত মুস্তফা জানে রহমত আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে আমরা আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুযাক্কারা থেকে আমরা বিষয়বস্তুগুলো নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করি, আর প্রত্যেকটি বিষয়বস্তু আমাদের জীবন ঘনিষ্ঠ হয়ে থাকে। আশা করি আমরা আজকের অনুষ্ঠান থেকে অনেকগুলো জীবন ঘনিষ্ঠ জিনিস আমরা জানতে পারবো, ইনশাআল্লাহ তারা শিখতে পারবো, সাথেই থাকুন। শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই, যথারীতি আমাদের মাঝে রয়েছে মনোয়ার ভাই ইনশাআল্লাহ তাআলা, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা আজকের শ্রবণ করার চেষ্টা করব। তার মধ্যে আমাদের অনেকগুলো বিষয়বস্তু রয়েছে আজকের মিরাল সুন্নাহ দামত বরকাতুন আলিয়া, সমসাময়িক বিষয়গুলো নিয়ে খুবই আলোচনা করে থাকেন, আলোকপাত করে থাকেন। তার মধ্যে একটি বিষয় মনোয়ার ভাই, তা হচ্ছে যারা মুবাল্লিগ বলতে সবাই যার যার স্থানে মুবাল্লিগ, প্রচারক, দিনের দায়ী, সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজ থেকে বাধা প্রদানকারী, এবং ছাত্র যারা থাকে, বিশেষ করে আমাদের জামিয়াতুল মদিনার ছাত্র থাকেন অথবা অন্য কোনো ছাত্র থাকেন, তাদের চরিত্র কেমন হওয়া উচিত, এ ব্যাপারে যথেষ্ট আলোচনা আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুন কলেজ করেছিলেন। যে যারা ছাত্র হবেন, মুবাল্লিগ হবেন, অর্থাৎ ইসলামী শিক্ষায় শিক্ষিত হবেন, একটা হচ্ছে ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিছু ছাত্র এবং কেউ আপনার দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যদিও সেম সমস্যা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত ছাত্রদের মাঝে যদি পাওয়া যায়, তাহলে এটা নিয়ে কোনো কৈফিয়াত অথবা কোনো কথা তো কোনো সমালোচনা এটা হবে না। সেম বিষয়টি যদি কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের সাথে পাওয়া যায়, তাহলে দেখা যায় এটা নিয়ে সমালোচনাও হয়, কথাও হয় এবং ভালো মন্দ যথেষ্ট বলাও হয়। আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি এগুলো, আর দৃষ্টিভঙ্গিটা আমি মনে করি খারাপ দিক নয়, কেননা একজন মাদ্রাসা ছাত্র সে লেবাসে থাকে, পোশাকে থাকে, পাগড়ি পরিধান করে, সে সুন্নতি লেবাস পরিধান করে থাকে, তো অনেক কাজ রয়েছে যেগুলো অন্য ছাত্র করতে পারবে, সেই কাজগুলো যদিও বা জায়েজ হয়ে থাকে, তারপরেও কি অনেক সময় দেখা যায় মাদ্রাসা ছাত্র করতে পারে না, কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। তো অনেক সময় দেখা যায় অনেকে চলতে পারে না, সেজন্য একছত্রভাবে সবাইকে দোষারোপ করা, সবারকে এই জিনিসগুলো ফলাও করে চালিয়ে দেয়া, এটা আমাদের সমাজের মধ্যে দেখা যায়। তারপরেও যেহেতু আমরা মুবাল্লিগ এবং ছাত্রদের নিয়ে কাজ করে থাকি এবং ইসলামী অনুশাসনগুলো মানার জন্য আমরা বলে থাকি, সেজন্য আমরা আমাদের অধীনস্থ যারা রয়েছেন তাদেরকেই আমরা ওসিয়ত নসিয়ত যা কিছু হয় সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। অন্যকে বলে বুঝিয়ে শুনবে কি শুনবে না সেটা তো আমাদের বোধগম্য নয়, কিন্তু আমাদের যারা রয়েছে মুবাল্লিগ রয়েছে, ছাত্র ভাইরা রয়েছে, যারা মাদ্রাসায় পড়ুয়া রয়েছে, আমাদের জামিয়াতুল মদিনার ছাত্র ভাইরা, তলাবাই কেরাম রয়েছেন, আমরা তাদের উদ্দেশ্যে আমিলে সুন্নাতের ফরমানগুলো বলার চেষ্টা করব। আমির নসরুল দামাত বরকাতুল আলিয়া যে ব্যাপারগুলো বলে থাকেন, যে যেমন আমাদের জামিয়াতুল মদিনাতে ইউনিফর্ম রয়েছে, সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা লেবাস। তো এখন কেউ ইউনিফর্ম দেখে, অর্থাৎ ইউনিফর্ম এটা না পড়লে জামিয়াতুল মদিনাতে আমাকে ঢুকতে দিবে না, অথবা আমাকে ক্লাসের বাইরে রাখা হবে, অথবা আমাকে কথা শোনানো হবে, তো সেই নিয়তে কেউ যদি এগুলো পরে আসলো, তাহলে তো সওয়াব তো হলো না, বাহ্যিকভাবে সে শুধু মানে মাদ্রাসার যে রুলস নিয়ম কানুন সেগুলো সে পালন করলো। আর যদি সে সুন্নতের নিয়তে সাদা পাগড়ি, মাদানী লেবাস এগুলো পরিধান করতেন, তাহলে কিন্তু একাধারে সে সওয়াব পেয়ে যেতেন। দ্বিতীয়ত হচ্ছে, বাহিরেও যদি পড়তেন, যেভাবে করে সুন্নতে মোবারকা পাগড়ি পরা, এটা ক্লাসের মধ্যেও সুন্নতে মোবারকা, বাইরেও সুন্নতে মোবারকা, গলির মধ্যেও সুন্নতে মোবারকা, ঘরের মধ্যেও সুন্নতে মোবারকা, মাদ্রাসার মধ্যেও সুন্নতে মোবারকা, মসজিদের মধ্যেও সুন্নতে মোবারকা, সর্বস্তরেই সুন্নতে মোবারকা রয়েছে। এবং ছাত্রদের চরিত্র সম্পর্কে আরও অনেকগুলো কথা, আসুন আমরা মনোরবাই থেকে কিছু জানি যে আমাদের মোবাল্লিক ছাত্র চরিত্র কেমন হওয়া উচিত।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আমাদেরকে উত্তম মুসলমান হওয়ার তৌফিক দান করুক। পৃথিবীর জমিনের মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, এর মধ্যে যারা ইমানদার, যারা সৃষ্টিকর্তাকে মানে এবং সৃষ্টিকর্তার প্রিয় পাত্র রাসূলগণকে মানে, তারাই সর্বোত্তম মুবাল্লিগ, তারাই সর্বোত্তম মুসলমান এবং তারাই সর্বোত্তম সৃষ্টি। তো মানুষের মধ্যে অনেক শ্রেণী রয়েছে, সর্বসাধারণ মুসলমানও আছে, এর মধ্যে তোলাবাই কেরাম, এর মধ্যে একটু উপরে শ্রেণীর, এইভাবে ওলামাই কেরাম এর উপরে, তো এইভাবে আছে। তো প্রত্যেকটা মানুষকেই বেসিক কিছু আদর্শ মেনে চলতে হয় এবং এই আদর্শ মানলে তার মধ্যে মনুষ্যত্ব ফুটে ওঠে। আর ছাত্রদের বৈশিষ্ট্য বলেন, ওলামাই কেরামের বৈশিষ্ট্য বলেন, প্রত্যেকটা মুসলমানের বৈশিষ্ট্য বলেন, নিজ জায়গা থেকে কামিয়াব হওয়ার জন্য তিনটি বিষয় অবশ্যই একজন মুসলমানকে অন্তরের অন্তরস্থলে গেঁথে নিতে হবে এবং আমলে পরিণত করতে হবে। সেটা হলো, তাকে হতে হবে মিষ্টভাষী, তার কথা এমন হবে যে এটা মুসলমানের অন্তর ছুঁয়ে যায়, মুসলমানের পেরেশানি দূর হয়ে যায়, মুসলমানের নেকির প্রতি জজবা সৃষ্টি হয়ে যায়। দ্বিতীয়ত, তাকে হতে হবে ধৈর্যশীল, কারণ আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই থাকেন, পছন্দ করেন। তো প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, আর দুনিয়াবী মুআমালাত ইত্যাদি ক্ষেত্র, তকদিরের বিষয়গুলোর উপরে তাকে ধৈর্য ধারণ করতে হবে। আর আরেকটা বিষয় হলো, একদম মিষ্টভাষী হওয়া, ধৈর্যশীল, আরেকটা হলো তাকে শুকরগুজার হওয়া।
জি,
শুকরিয়া আদায়ের মনোভাব যদি কোনো ব্যক্তি না থাকে, সে যে কোনো ফিল্ডে থাকুক না কেন, সে কখনো কামিয়াব হবে না। কারণ আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে শুকরিয়া আদায়ের ফজিলত বর্ণনা করে দিয়েছেন এবং শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন এটা বলে দিয়েছেন। দুনিয়াবি অনেক মেশাল আছে, আমরা খাবারের বৈঠকে যদি বসি যে মাশাআল্লাহ ভাই আপনার এই আইটেমটা খুব চমৎকার হয়েছে, এই আর একটু নিয়ে আসো, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখি। তো যদি বান্দার মধ্যে এই সিফাত থাকে যে তাৎক্ষণিক প্রশংসার কারণে সে আবার এনে দেয়, তো খালিক যিনি সৃষ্টিকর্তা,
খালিক ও মালিক,
তিনি তো কারো মুখাপেক্ষী নয়, তার ভান্ডার অফুরন্ত
অফুরন্ত,
তো তিনি দুনিয়া আখিরাতে বান্দাকে দিয়ে মালামাল করে দেন। তো এই জন্য আমাদের শুক্রিয়াতে তিনটা বিষয় আমাদের ভুলে গেলে চলবে না, মিষ্টভাষী হওয়া, ধৈর্যশীল হওয়া এবং শুকরগুজার হওয়া। এই তিনটা বৈশিষ্ট্য প্রত্যেকটা মুসলমানের জন্য, তোলাবাই কেরামের জন্য, ওলামাই কেরামের জন্য খাস ও আম, সাধারণ এবং বিশেষ, প্রত্যেকের জন্য উপকারী। এখন আমাদের কেমন হতে হবে? তো প্রত্যেকটা জায়গার মধ্যে তিনটা বিষয় ভিত্তি করে যদি আমরা নিজেকে গড়ি, যে মুবাল্লিগ, এখানে বলা হলো যে মুবাল্লিগ কে, তো যদি কেউ একটা ইসলামের কথাও জানে, একটা সুন্নতে মোবারকও সঠিকভাবে জানে, সেটাকেও সে কী করবে, উত্তমভাবে প্রচার করবে। আমাদের প্রচারের ধরন কেমন হবে সেই বিষয়ে অনেক কথা বলা যায়, তারপরে প্রচার কি করব সে বিষয়ে কথা বলা যায়। সর্বোপরি আমাদের মোবাল্লিগ হওয়ার জন্য ইসলামের সঠিক আদর্শ প্রচার করতে হবে সঠিক তরিকায়। একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের যেহেতু টপিকই আছে যে ছাত্র কেমন হতে হবে, আমাদের কেমন হতে হবে, যে এটা সবাই জানেন একটা কথা আন্দাজ এর কারণে মানুষ অ্যাকসেপ্ট করে আবার রিজেক্ট করে দেয়, হ্যাঁ ফেলে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যখন একজন বৃদ্ধ বাবাকে দেখছিলেন যে ওযু করার জন্য, তখন তারা দেখলেন যে তার ওযুর মধ্যে কিছু ভুল আছে। কিন্তু ভুল দেখার পরে আপনি আমি কি করি, তাৎক্ষণিক বলি যে চুল পেকে গেছে,
এখন পর্যন্ত সঠিকভাবে ওযু করতে পারছে না।
হ্যাঁ দাদা, চাচা, কাকা এইভাবে করেন, কি করতেছেন, এই যে একটা আন্দাজ। যদিও কিন্তু তার ভুল ধরাই দিলাম, কিন্তু তার অন্তরের মধ্যে কিন্তু কষ্ট দেওয়া হলো।
জি
আচ্ছা, তো এইভাবেও দেখা যায় আমরা অনেকটা ভালো কথাকে, মানে আমাদের উত্তম ব্যবস্থাপনা বা মিষ্ট ভাষী না হওয়ার কারণে সে অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ অ্যাকসেপ্ট করলেও সে আমাদের দ্বারা সন্তুষ্ট না, পরবর্তীতে সে আমাদের বিষয়ে ভালো ধারণা রাখবে না, ভালো কথা বললে সে এড়িয়ে যাবে। কিন্তু দেখেন কোরবান হয়ে যায় সে জান্নাতি যুবকদের,
সুবহানাল্লাহ,
তারা যখন দেখলেন যে এই বৃদ্ধ বাবার তো ওজুর মধ্যে সমস্যা, তো তারা কি করলেন যে কিভাবে তাকে সংশোধন করা যায়, পাশাপাশি সে আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে। তো ইসলামের তালিম তো এটাই, যাদের ঘর থেকে আমরা ইসলাম পেয়েছি।
আল্লাহ,
তখন কি করলেন যে ওযু করা শেষ হলে বললেন যে হে বাবা, আমরা দুই ভাই ওযু করব, আপনি আমাদের ওযু দেখবেন যে কে ফার্স্ট হয় বা আমাদের কার ওযু ভালো হয়, আপনি এটা বিচারক বানিয়ে দিলেন তাকে,
ভুল হচ্ছে কিনা।
হ্যাঁ ভুল হচ্ছে কিনা তাকে বিচারক বানিয়ে দিলেন। আল্লাহু আকবার, সম্মানের কত জায়গার মধ্যে রাখলেন। তো বিচারক বানিয়ে দিলেন, তখন প্রথম তো তার ভালোই লেগেছিল, এটাই আমরা বলবো। পরবর্তীতে যখন সে জান্নাতি যুবক, সে জান্নাতি ওযু করা শুরু করলেন, না মনোরম ওযু যেটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর ঝলক ভেসে ওঠে, তখন সেই বৃদ্ধ বাবার বুঝে চলে আসলো আমি আসলে বিচারক না আসামি। তখন কি করলেন, তিনি অনুতপ্ত হলেন,
তিনি অকপটে স্বীকার করলেন,
যে তিনি অকপটে স্বীকার করলেন যে বাবা আসলে তোমাদের ওযু তো কি বলবো বেমিসাল, অতুলনীয়, কিন্তু আমার ওজোর মধ্যে ত্রুটি ছিল, তোমাদের শুকরিয়া আদায় করি। তো এইভাবে বৃদ্ধ বাবা কি করলেন, সংশোধন হয়ে গেল, এবং জান্নাতের যুবকদেরও তিনি খুব স্নেহের সাথে দেখলেন। তো এই হলো আমাদের ইসলাম, আর এই আমাদের হতে হবে মোবাল্লিগদের বৈশিষ্ট্য, তোলাবাই কেরামের বৈশিষ্ট্য। আমাদের ক্লাসের মধ্যে অনেকে ভুল করে, ভুল করার সাথে সাথে হাসি দেই আমরা, হেসে ফেলি। হ্যাঁ, তো অজান্তে অনেক সময় হাসি আসে, আবার হয় ইচ্ছাকৃতভাবে। তা মিরুল চন্দ এটাও বলে, ক্লাসের মধ্যে যদি কেউ ঠিক মতো পড়া না পারে, তো একজন আরেকজনকে দেখে যদি এইভাবে হেসে দেয়, তো তার অন্তরের মধ্যে কষ্ট পায়। ঠিক তেমন ঘরের মধ্যেও মা, বোন, বাবা ইত্যাদি, দেখা যায় বাবা ভুল করে বসেছে, ছেলে এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, একটু ভালো জানে, এখন বাবার ভুল ধরা শুরু করে দেয়। ঠিক আছে, যে বাবা তুমি এটা কি করছো, এটা কি করছো, এটা কি করছো। তো বাবা যদিও একটা হাসি দেয়, কিন্তু এই হাসিটা কিন্তু তার লজ্জার হাসি, তার কষ্টের হাসি। তো এইভাবে ঘরের মধ্যেও কী করা, আদব বজায় রাখা, মানে একটা জিনিসকে সারাক্ষণ চিন্তা করা যে আমি যে কাজটা করব, মানুষকে বুঝাবো, যা কিছু করব, এর মধ্যে ইসলাম কি শিক্ষা দেয়, আর আমি কি তার উপকার করতে গিয়ে তাকে কষ্ট তো দিচ্ছি না। তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি। আরেকটা বিষয় হলো, মুসলিম সেই ব্যক্তি যার জবান দিয়ে, তার হাত দিয়ে, তার কর্ম দিয়ে কখনো কোনো মুসলমান কষ্ট পাবে না। তো এই উসুলটা যদি, এই রুলসটা যদি আমরা ফলো করি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আদর্শ মুসলমান হওয়া, আদর্শ ছাত্র হওয়া, আদর্শ উলামায়ে কেরাম হওয়া, আদর্শ ব্যক্তি হওয়া আমাদের জন্য সহজ হবে।
সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।
আমিন।
ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে মানুষের দিল খুশি করা, মন খুশি করা। তো সেদিকটা আমরা লক্ষ্য রাখবো, কোনো মানুষকে আমরা খুশি করব। আমির আলী সুন্নাত দামত বরকাত আলিয়া এনার জাতের মধ্যে এই জিনিসটি খুব বেশি পাওয়া যায়, যে কাউকে নারাজ না করা, সবাইকে খুশি রাখার চেষ্টা করা, এই জিনিসগুলো বেশি পাওয়া যায়। আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মিসওয়াক আমরা অনেকেই করি মনোয়ার ভাই, বিশেষ করে আমাদের যুবক বয়সে তো ওরকম করা হয় না, কিন্তু বৃদ্ধ বয়সে, আর এখন আমাদের মাদানী পরিবেশে, দিনী পরিবেশের মধ্যে অনেকেই মিসওয়াক করে থাকে, অনেকেই মিসওয়াক করে। তো মিসওয়াক করার পরে যে জিনিসগুলো হয় মিসওয়াকের উপরে যে ইগুলো থাকে, তো এর যখন রস অথবা তিক্ততা শেষ হয়ে যায় তখন এটাকে আবার ছিঁড়ে অথবা কেটে নতুন করে ই করতে হয়, অথবা মিসওয়াক করতে করতে আপনার ছোট হয়ে গেছে এখন এটাকে অনেকে আমরা ফেলে দেই, অনেকে আমরা অজুখানায় রেখে দেই, অনেকে আমরা বেসিনে ওখানে রেখে দেই। তো এর সঠিক পদ্ধতি আপনি সুন্নাত বলেছেন যে কি করা উচিত, যেহেতু এটা আপনার সুন্নাত আদায়ের উপকরণ।
জি, প্রথমত যেহেতু এটার মাধ্যমে আমার একটা মহান ইবাদত সংগঠিত হয়, অতএব প্রত্যেকটা বিষয়ে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত এবং আমাদের ইবাদতের সাথে সম্পর্কিত, তো যেটার ইবাদত যেটার হক যেভাবে আদায় করার কথা আছে সেভাবে আদায় করতে হবে। মিসওয়াক এটা এমন একটা সুন্নতে মোবারকা যেটা আমির আল সুন্নাত এত মহব্বত করেন, আর মহব্বত করার পিছনে কারণ এটাই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি পর্দা করার কিছু সময় পূর্বেরও যে কাজটা ছিল সেটা মিসওয়াক
তো অত্যাধিক পছন্দ করতেন।
জি, পছন্দ করতেন, এবং মিসওয়াকের অসংখ্য ফজিলত আছে, নামাজের ফজিলত বেড়ে যায়, তারপরে আপনার এটাকে বলা হয় যে কোরআনের রাস্তাকে পরিষ্কার করার একটা মাধ্যম
তো, এবং আপনার সায়েন্স গবেষণা এখন যেটা আসছে এটা যদি মানুষ শুনে তাহলে তো ব্রাশ বন্ধ করে মিসওয়াক করা শুরু করবে।
আমরা কখনোই যখনই মিসওয়াকের ফজিলত বলি, যারা এক শ্রেণীর মানুষ আছে যারা মিসওয়াক করেন না ব্রাশ করেন, তো এটা তারা বলতেই পারে যে মিসওয়াক করবো, মিসওয়াক কোথায় কিনবো, কী কিনবো, অনেক ধরনের কথাবার্তা ঠিক মতো পরিষ্কার হয় না। আমরা বলবো দেখেন সুন্নাতে মুবারাকার মধ্যে আফিয়াত নিরাপত্তা, আপনি এটার মধ্যে উপকার আপনার চোখে ধরা পড়ুক বা না পড়ুক, এটা সুন্নাত আদায় করলে আপনি সওয়াব পাবেন, আর নিঃসন্দেহে এর উপকার তো অনেক আছে,
অবশ্যই রয়েছে।
আর ব্রাশ করার জন্য আপনাকে বারণ করা হয় না, হ্যাঁ কখনো যদি ব্রাশ করে নেয়, ব্রাশ করা গুনাহের কাজ না, কিন্তু আমরা বলবো যে যত উন্নত প্রযুক্তি বের হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রযুক্তি দিয়েছে সেটা তো কেয়ামত পর্যন্তই থাকবে। ইসলামের আদর্শ কোনো 100 বছরের জন্য নয়, 200 বছরের জন্য নয়, মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম। আর ইমাম মাহদী তাশরিফ নিয়ে আসবেন, তিনি ইসলামের প্রচার প্রসার করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মোবারকার উপর আমল করবেন। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিসসালাম যখন দুনিয়াতে তাশরিফ নিয়ে আসবেন আমার নবীর উম্মত হয়ে, তিনিও ইসলামেরই দাওয়াত দিবেন, তিনি তার পূর্বে কোনো ধর্মের দাওয়াত দিবেন না।
না না,
অতএব সব সময়ের জন্য ইসলাম,
যেহেতু খাতামুন নবিয়্যিন, আমাদের প্রিয় নবীন শেষ নবী,
শেষ নবী, এরপর কোনো নবী আসবে না, নবী হিসাবে আসবে না, ঈসা আলাইহিসসালাম আসবে আমার নবীর উম্মত
উম্মত হিসাবে। কেউ যদি আবার নবী দাবি করে ফেলে তাহলে নিঃসন্দেহে সে কুফরি করলো, সে কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, এবং এই ধরনের মিথ্যা নবী দাবিকারী এটা কোশ্চিন কালেও এর অনুসরণ অনুকরণ করা উচিত হবে, কারণ খাতামুন নবিয়্যিন নবীদের দরজা একেবারে বন্ধ হয়ে গেছে। নবী পাক আমাদের প্রিয় নবী শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যমে এবং তিনার জাহিরি বিশালের মাধ্যমে, ইন্তেকাল শরীফের মাধ্যমে, মানে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। ঈসা আলাইহি সালাম যে আসমান থেকে পদার্পণ করবেন, তিনিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হিসাবে আসবেন, এটা হচ্ছে সেই নিদর্শন যে মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হতে চেয়েছেন,
অসংখ্য
উম্মতি হতে চেয়েছেন, অসংখ্য নবী উম্মত হতে চেয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা চেয়েছেন আর আমরা না চাইতে হয়েছি। আল্লাহু আকবার কাবীরা।
আর আমি এখানে সুন্নাতের কথা বলবো যে গুরুত্বটা তুলে ধরার জন্য,
জি,
ঈসা আলাইহিসসালাম যখন তিনি নবী হিসেবে তাশরিফ নিয়ে এসেছিলেন দুনিয়াতে, তো তিনি দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের সঠিক হক আদায় করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু বাস যারা অবাধ্য তারা মানেনি, যারা বাধ্য মেনেছেন তারা সৌভাগ্যবান। তো ঈসা আলাইহিসসালাম ওই সময়ের মধ্যে বিয়ে শাদী করেননি, আল্লাহ তাআলা তাকে এই অবস্থায় দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন আসমানের মধ্যে। কিন্তু যখনই ঈসা আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে তাশরিফ নিয়ে আসবেন, ঈসা আলাইহিস সালাম বিয়েও করবেন। কেন? এই বিয়ে করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারক। অতএব প্রত্যেকটি সুন্নতের উপর তিনি আমল করবেন, হ্যাঁ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো এইভাবে যে ঈসা আলাইহিস সালাম উম্মত হিসেবে আসবে, তার মধ্যে নবীর সুন্নতের কত জজবা এবং ভালোবাসা থাকবে, আর আমরা উম্মত হয়ে আমাদের কেন নবী সুন্নাতের উপর মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, আমরা আপ্রাণ চেষ্টা করে আদায় করব। তো সেই সুন্নাতের একটি উপকরণ হলো মিসওয়াক শরীফ। তো এই জন্য আমরা মেসোয়াক করার চেষ্টা করব নবীর ভালোবাসা নিয়ে, সুন্নত নিয়ে। আর আম্মা জানরা মেসোয়াক করতেন, এটা শুধু পুরুষদের জন্য নয়, মহিলারও মেসোয়াক করবে। আর
নরম যাতে হয়,
জি অবশ্যই, শক্ত থাকলে এটাকে কামড়িয়ে বা পানি দিয়ে একটু নরম করে নেয়। আর মাদানী মুজাকারা যে বিষয়টা হলো, যে এতগুলি কথা বলার যে উদ্দেশ্য, এটি যে মাদানী মুজাকারার মধ্যে যে বিষয়টা বলা হয়েছে, এটা আঁশগুলো এখানে দেখা যায় যে অনেক সময় আমরা দাঁত দিয়ে কাটিয়ে তিক্ততা শেষ হলে, তো কাটার পরে দেখা যায় এখন রাখবো কোথায়।
আচ্ছা, অনেকে কাটেও না,
বলেছেন যে এগুলো আদব করা উচিত, আদবের উপকরণ এগুলো। তো কি করা যায়, আমার মধ্যে যদি আমি নিজে সংরক্ষণ করি, সেটা নির্ধারিত বাড়িতে হলে পাত্র রেখে দেই, সেখানে রেখে দেই, পবিত্র কাগজ যেখানে রাখি সেখানেও রাখতে পারি। তারপরে কি করি, পানির মধ্যে যেখানে অনেক সমুদ্র আছে বা কোনো পানি আছে সেখানে ফেলে দেই, বা মাটির নিচে কোথাও ঠান্ডা করে দেই। এইভাবে যেই কাজটা করলে আপনার মনে হবে যে এটা আদব বজায়
খেলাফ হচ্ছে,
যে আদব বজায় থাকবে, সেইভাবে আমরা এটাকে ব্যবস্থা করি, নালা দিয়ে না ফালানো, না পাক পানি যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের একটি উপকরণ সেখানে ভেসে যাচ্ছে। মনে রাখবেন, গুনাহ হবে না, আদব রক্ষা করতে থাকলে এক সময় আদব বলারে কামিয়াব। আমরা জানি বাদব
বানাসিব,
বেয়াদব,
যতই আমরা আদব করব ততই আমাদের,
একজন ব্যক্তি বেয়াদবি করলো, সে যদিও গুণা করে নাই, কিন্তু এই বেয়াদব তার বেয়াদবির মাত্রা বাড়িয়ে দিবে, এক সময় সে গুণা করতে প্রস্তুত হয়ে যাবে। তো আমাদেরকে মেসোয়াক থেকে শুরু করে প্রত্যেকটা সুন্নতের আদব, অনেকে দাঁত খিলাল করি, দাঁত খিলাল করার পরে যেন তেন ভাই ফেলে দিই,
এটা সুন্নতে মোবারক খিলাল করা।
তো এইভাবে
আসলে মনোয়ার ভাই, এর ই হচ্ছে আমি যে সুন্নত পালন করছি, এটা যে সুন্নতের উপকরণ, আমি এইটা বুঝতেছি না। খিলাল করছি, আমি দাঁত পরিষ্কার করছি, কিন্তু সুন্নতের নিয়তে তো করছি না। সুন্নতের নিয়তে করলে তো সওয়াবও হবে, দাঁত পরিষ্কারও হবে।
জি, এই জন্যই প্রত্যেকটা মুসলমানের কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য।
জি,
তো মুসলমানের করণীয় কি, তিনি যে কাজটা করবেন একজন মুসলমান, সে সেটার মধ্যে নবীর সুন্নতকে যদি খুঁজে বের করে যে এই কাজটা আমার নবী কীভাবে করেছেন, বা এই কাজটা যদি বাহ্যিকভাবে বর্তমান প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত নাও থাকে, তো ওলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে এই কাজটা করার জন্য কীভাবে হুকুম দিয়েছেন, সেভাবে যদি করে নেয়, ইনশাআল্লাহ তার ইবাদত হয়ে যাবে এবং তার সেই সুন্নত তরিকার উপরে তিনি আছেন হিসাবে গণ্য হবে, আদব ওয়ালা হিসাবে তিনি গণ্য হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে সুন্নাত আমল করার এবং এর উপকরণগুলোর আদব করার তৌফিক দান।
আমিন, আমিন। একবার আপনার এই যে স্বর্ণের দিরহাম, তো এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি মিসওয়াক কিনলেন স্বর্ণের দিরহাম দিয়ে, তো কেউ প্রশ্ন করলেন যে হুজুর এত দাম দিয়ে আপনি মিসওয়াক কিনলেন, কম দামেও তো পাওয়া যায়। তো তিনি বললেন যে এটা সুন্নাত আদায়ের উপকরণ, তিনি জজবা তেমনইভাবে দেখেন। বুজুর্গানের দিনের ই ছিল নামাজ আদায়ের ক্ষেত্রে, নামাজ আদায় করতে যখন যেতেন তখন তারা উত্তম পোশাক পরিধান করতেন। আমরা কি করি, দাওয়াতের মধ্যে গেলে, ভালো কোনো মানুষের সামনে গেলে তখন উত্তম পোশাক পরিধান করি, আমরা স্প্রে মারবো, বডি স্প্রে দিব, আতর মাখবো, সুগ্রাণ যাতে হয়ে যায়। মহিলাদের তো, মহিলারাও ইউজ করে, মহিলাদেরও সুগন্ধি ব্যবহার করা হারাম, নাজায়েজ। তারা যদি ইউজ করে তাহলে যতক্ষণ যারা যেখান দিয়ে যায় আল্লাহ লানত বসন হবে। তো ঘরের মধ্যে তার হাজবেন্ডের সামনে সে ব্যবহার করতে পারবে, এছাড়া ঘরের বাইরে তিনি ব্যবহার করতে পারবেন না। তো বুজুগানের দিনে এরকম পদ্ধতি ছিল, তারা উত্তম পোশাক, সবচেয়ে উত্তম পোশাক কোনটা রয়েছে সেই উত্তম পোশাকটি পরিধান করে তারা নামাজ আদায় করতেন। আর আমরা উত্তম পোশাক পরিধান করি না, উত্তম পোশাক রেখে দেই, আমি শ্বশুর বাড়িতে যাব, আমি অমুক বাড়িতে যাব, আমি তমুক বাড়িতে যাব, বিয়েতে যাব, তো এই ইভেন্টে যাব, তো আমি ঘুরতে যাব কোথাও, এজন্য আমরা রেখে দিই। কিন্তু বুজুর্গানের দিনের ই ছিল যে তারা উত্তম পোশাক পরিধান করতেন নামাজের ক্ষেত্রে। তেমনইভাবে এই বুজুর্গ রহমতুল্লাহ আলাই তিনি মিসওয়াক কিনলেন অনেক দাম দিয়ে, অনেক দাম দিয়ে মিসওয়াক কিনলেন। আর প্রশ্নে যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন যে এটা সুন্নত উপকরণের মাধ্যম, এর দাম হয় না, আসলেই এর দাম হয় না। 5 টাকা দিয়ে কিনলেও এটা 5 লক্ষ টাকার যদি বলেন তাও কম, কেন সওয়াব হচ্ছে, আপনি সওয়াব ইনকাম হচ্ছে কবর আখিরাতে যে মঞ্জিলগুলো আসবে কিয়ামতের দিন, মঞ্জিলগুলো আর তখন এক একটা নেকির কত যে মূল্য হবে, এই 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি দিয়ে কী হবে, সে কেনা যাবেও না এবং এটার দাম হবেই না, হতেই পারে না। সেজন্য এই উপকরণগুলো আমরা অবশ্যই যথেষ্ট সম্মান করব, শ্রদ্ধা করব, আদব বজায় রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। মনোর ভাই, একটা জিনিস হচ্ছে আমাদের সমাজের মধ্যে গুনাহ বাড়ছে, বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে গুনাহ বেড়েই যাচ্ছে। আপনি দেখবেন যে কিতাবের মধ্যে আপনার গুনাহে কবিরার একটা লিস্ট আছে, 60টি, 80টি, এভাবে করে কি বিভিন্ন লিস্ট আছে। কিন্তু এখন যদি আপনি এই লিস্ট করেন তাহলে হয়তো মনে হয় অসংখ্য হাজার হাজার গুনাহের কিসিম হয়ে যাবে, মানে এত গুনাহ হচ্ছে আমাদের সমাজের মধ্যে। তারপরেও কিছু মানুষ আমাদের মধ্যে আমরা রয়েছি যারা বারবার বলে থাকি, বারবার গুনাহ করার পরেও বলে থাকে, এমনটা বলে আল্লাহ মাফ করবেন, মানে গুনাহ করছে আর বলে আল্লাহ মাফ করবেন। আরে চোরকেও তো আল্লাহ তাআলা তার ওলি বানিয়ে নিয়েছে। এভাবে করে আপনার কথা বলাটা কেমন? আমির সুন্নাত খুব সুন্দর জবাব দিয়েছেন।
প্রথমত আল্লাহর প্রতি যে যে ভরসা, যে গুনাহ করলে আল্লাহ মাফ করবে, নিঃসন্দেহে এটা রাখতে হবে। দ্বিতীয়ত হলো, এখানে যে কথাটা উঠে এসেছে সেটা হলো যে এটাকে এই অর্থে নেয়া,
গুনাহ করার
নিয়ে এই ধারণা করা যে গুনাহ করতে থাকি আল্লাহ মাফ করতে থাকবেন, বা আমি এই যে গুনাহটা করে নেই পরে তবা করে নেব না, এই যে চিন্তা ভাবনা করা, এইটা অনেক বড় একটি গুনাহ এবং অনেক বড় একটি ক্ষতির কারণ। কারণ হলো আমাদের কুফর যে রয়েছে, এই কুফরের অনেক কয়েকটা প্রকার আছে। তো প্রকারের মধ্যে একটা প্রকার হলো এটা যে লুজুমি। তো এই ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে কী হয় যে যদি এই ধরনের, মুফতি আহমদ ইয়াকের নেমি রহমতুল্লাহ তাআলা আলী বলেছেন যদি কেউ এই নিয়তে গুনাহ করে যে আমি যে গুনাহ করছি তবা করে,
একটু তবা করে নিব,
একটা আছে যে গুনাহ হয়ে গেল, অজান্তে হয়ে গেল, হয়ে গেল ইচ্ছাকৃতভাবে, কিন্তু এই নিয়ত ছিল না, তখন তার গুনাহে কবিরা, সে তবা করবে, তবা। আরেকটা হলো যে গুনাহ করে নেই, এই যে এখন করে নেই তারপরে কী হবে, আমি তবা করে নেব। তো এই ধরনের ই হলে এটা হবে কুফরি, তাকে তওবা করতে হবে এবং এ থেকে ফিরে আসতে হবে। কিন্তু এটার মাধ্যমে তার এমন নয় যে ইমান চলে যাবে এবং নিকাহ ভেঙে যাবে, এমন নয়। তারপর ওলামায়ে কেরাম বলেছেন যে সতর্কতার সাথে তার বিয়েটা তাসদিদে নিকাহ নবায়ন করা, পাশাপাশি তাকে তওবা করে নেয়া। এভাবে তো দেখেন যে বিষয়টা ওলামায়ে কেরাম কতটা সতর্কতা অবলম্বন করে, এটা মাসআলা বলার পরেও তারা বলেন যে সতর্কতার সাথে এই কাজটা করে নেয়া। তো আমরা সেই কাজটা করব কেন? আর আমিরুল সুন্নাত বলেন তওবার যে বিষয়টা, এটার মধ্যে বলেন যে যখনই আমাদের গুনাহ হয়ে যায়, হয়ে গেল ইচ্ছাকৃতভাবে, তো এটাকে অবকাশ না দেয়া, সাথে সাথে তওবা করা। কেন? গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করাটা ওয়াজিব, আর এই সাথে সাথে তওবা না করলে আবার ওয়াজিব তরক করা গুনাহ তার কাঁধে চলে আসে। তো এই জন্য যে বিষয়টা, গুনাহ যখনই হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সাথে সাথে তওবা, এবং তওবার মধ্যে ওই সময়টার মধ্যে অন্তরে এইভাবে স্থির করতে হবে যে এটা আমার জীবনের শেষ গুনাহ এবং আমি এই গুনাহকে মন্দ জানলাম এবং এ থেকে আমি ফিরে থাকবো। তারপর যদি 2 মিনিট পর আবার সেই গুনাহ হয়, আবার তাকে একই পদ্ধতিতে তওবা করতে হবে। তো এইভাবে বারবার তওবা থেকে গাফিল না হওয়া, তওবা থেকে দূরে না যাওয়া, আর তওবার জন্য মুখে মুখে বলে সব কিছু শর্ত নাই, অন্তরটাকে আল্লাহর দরবারে ঝুঁকিয়ে দেয়া, চোখের পানি ছেড়ে দেয়া, অনুতপ্ত হওয়া, এগুলো আসলে মূল তওবার যেই হক আছে সেগুলোর মধ্যে অন্যতম। এই হলো বিষয়, তো এইভাবে তওবা করা। আর গুনাহে তওবার নিয়তে গুনাহ না করা, এটা আমরা জানলাম। আরেকটা বিষয়, চোরকে আল্লাহ ওলি বানিয়ে দেয়, নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমত অনেক প্রশস্ত, আল্লাহ বানিয়ে দেয়, এটা আল্লাহ তাআলার খাস দয়া, ঠিক না? কিন্তু এই জন্য চুরি করতে থাকা যে কখনো চোর হয়ে আল্লাহর ওলি হব, তো এটা এটা করা নিষেধ কেন? কারণ এই যে চুরি করতে থাকা, সে হারাম কাজ করতে থাকলো,
জি,
তো ওলি হব, তওবা নসিব হবে, চুরি করতে থাকি, তো সেটা তো যে প্রথম প্রকারের মধ্যে পড়ে যাবে যে সে আমি গুনাহ করতে থাকি তওবার নিয়তে। তো এই জন্য যে বিষয়টা, এটা আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের গুনাহ হয়ে যায়, আমরা কেউ মাসুম না, নবীরা মাসুম, নিষ্পাপ, তা আমাদের গুনাহ হয়েই যাবে, হতেই পারে, কিন্তু তওবা
এর দরজা খোলা রয়েছে, তওবা করতে হবে,
তওবা করতে হবে।
আল্লাহ পাকের প্রতি আমরা রুজু হয়ে যাব, আল্লাহ তাআলার প্রতি আমরা ঝুঁকে যাব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, আর ওই গুণাটি যেন আমাদের থেকে আর না হয়। অনুতপ্ত হওয়া, গুণা ছেড়ে দেয়া এবং ভবিষ্যতে এই গুণাকে গুণা না করার পাকাপোক্ত ইচ্ছা পোষণ করে, এই তিনটি ভিত্তি তওবার জন্য হওয়া উচিত। অনুতপ্ত হতে হবে, এটা গুণা হয়ে গেছে, এই গুণাকে ছেড়ে দিতে হবে, এবং ভবিষ্যতে এই গুণা না করার পাকাপোক্ত ওয়াদা করতে হবে। তখন আপনার এই গুণাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। তওবাতুন নাসুহ যদি আমরা করতে পারি, তাহলে বলা হচ্ছে তওবাকারী ব্যক্তি ওইরকম যেন সে গুণা করেই নি। তো আমরা বিগত জিন্দিগির সকল গুণা থেকে তওবা করি, দুই রাকাত সালাতে তওবার নামাজ আদায় করে নিই। আমির সুন্নাত তার লিখিত যে রিসালা মানুষকে সংশোধনের নিয়তে লিখেছেন, 72টি নেক আমল পুরুষের জন্য এবং 63টি নেক আমল মহিলাদের জন্য, এর মধ্যে দিয়েছেন আপনি কি আজকের দুই রাকাত নামাজ ঘুমানোর পূর্বে সালাতে তওবার নিয়তে পড়ে পিছনের সকল গুণা থেকে তওবা করেছেন কিনা। এবং দেখুন আমির সুন্নাত আহমদ বরকাতুল্লাহ আলিয়া একটি বলেছেন, এটা বুজুগানের দিনের অভ্যেস ছিল যে ঘুমানোর পূর্বে ইমানকে নবায়ন করা এবং প্রায় প্রায় ইমানকে নবায়ন করে নেয়া, তাসদিদের নিকাহ অর্থাৎ বিবাহ পুনরায় বিবাহ করা, মাঝে মধ্যে এরকম করে নেয়া। হতে পারে আমি এমন কোনো বাক্য, এমন কোনো কথা বলে দিয়েছি মানুষের সামনে হোক অথবা অন্যভাবে হোক, কুফুরি হয়ে গিয়েছে, আর কুফুরি হলে মানুষের ইমান চলে যায়। তো সেজন্য আমির সুন্নাত যে 28টি কুফুরি বাক্য নামক একটি রিসালা লিখেছেন ছোট্ট পুস্তিকা, এর মধ্যে উল্লেখ করেছেন যে আমরা ঘুমানোর পরে হয় তওবা করি, ইয়া আল্লাহ আজ পর্যন্ত আমার মুখ থেকে যদি কোনো প্রকার কুফুরি বাক্য বের হয়ে গিয়ে থাকে, এ থেকে তওবা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তওবা হয়ে গেল। আর যদি আপনি জানেন যে আমি ও অমুক কথাটা কুফরি হয়ে গেছে, তাহলে ওই কথা উল্লেখ করে আপনি তওবা করবেন যে আমি যে সেই কুফরি বাক্যটা বলেছিলাম ও থেকে তওবা করছি। আপনি মাঝে মধ্যে আপনার যদি বিবাহিত হন অথবা কোনো মহিলা বিবাহিতা থাকে, তাহলে তারাও বিবাহ নবায়ন করে নিতে পারে। সেটা কীভাবে, এজন্য কি সবাইকে জড়ো করতে হবে? না, দুজন পুরুষ সাক্ষী নিয়ে তাদের সামনে ইজাব এবং কবুল করে নিলেন, প্রস্তাব দিলেন, একজনে কবুল করে নিল, বিবাহ হয়ে গেলে এভাবে করে আরও ওলামা কেরাম থেকে জেনে নেওয়া যেতে পারে। তাহলে ইনশাআল্লাহ তাআলা এই যে বিবাহ নবায়নের ক্ষেত্রেও আমাদের অনেক ক্ষেত্রেই হয়ে যাবে, কারণ আল্লাহ না করুক মুখ থেকে যদি কোনো প্রকার কুহুরবিকে বের হয়ে গিয়ে থাকে, তখন আমাদের জন্য একটা অনেক বড় সমস্যার ই হয়ে যাবে আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমলকে তৌফিক দান করে, এবং এভাবে বেবাকি কথা আল্লাহ তাআলার শানে এভাবে কথা বলা এটা ঠিক না। অর্থাৎ আরে গুণা করতে থাকো, চোরকেও আল্লাহর অলি আল্লাহ তাআলা অলি বানাই দেয়, তো গুণা করতে থাকো মাফ করে দিবে, তো এটা মাফ আল্লাহ তাআলা কারণে বলা, কিন্তু এই এই নিয়তে গুণা করা এটা ঠিক না। এটা মুফতি আহমদের খান নাইমি রহমতুল্লাহ আলাই ওনার ই ফতোয়া আমরা শ্রবণ করলাম, যেটা কুফুরির মধ্যে পড়ে। তো যাই হোক, এ ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকব। খিটখিটি মেজাজ এবং খারাপ চরিত্রের বাঁচার উপায় কী? মানুষের মাঝে এখন দেখা যায় খিটখিটি মেজাজ বেশি হয়ে যাচ্ছে।
খিটখিটি মেজাজ এটা থাকবে, মেজাজের মধ্যে এটা এটা চলেই আসে। আর এই ক্ষেত্রে যে করণীয় যে সেটা হলো যে বাস এই অভ্যাস থেকে দূরে সরে আসা। যখনই মানুষের একটা বিশেষ সময় আসে কোনো কাজের, তখন সে সেটার প্রস্তুতি নেয়, প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করে যে আমি এখন এই কাজটা করব। নামাজ পড়তে যাবে তো সে কিন্তু নিজেকে চেক করে উজু আছে কি না, খাবার খাবে চেক করে হাত ধুয়েছে কি না, তারপরে প্রত্যেকটি কাজ ঠিক তেমন। আমি জানি যে আমার মেজাজ কখন কখন খিটখিটে হয়, কখন কখন খারাপ থাকে, তো সেই সময়গুলোর মধ্যে সেটার প্রতিরোধমূলক নলেজ, জ্ঞান এবং বুজুর্গানের দিন থেকে শিক্ষা সেটা তার মধ্যে হাজির রাখতে হবে। তখন সে সেগুলোর প্রেক্ষাপটে কী করতে পারবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, খিটখিটে মেজাজ থেকে বাঁচাতে পারবে। আর খিটখিটে মেজাজ থেকে বাঁচার জন্য আরও একটি উত্তম পদ্ধতি হলো যে সবসময় নিজেকে আল্লাহ পাকের আজিজ বিনয়ী বান্দা মনে করা, নিজেকে আসামি হিসেবে মনে করা। যেমন মেজাজ কখন খারাপ হয়, যখন মানুষ ত্রুটি দেখি সামনে, যে সন্তান ত্রুটি করলো, স্ত্রী ত্রুটি করলো, আমার কর্মচারী করলো, তো সব দেখে মেজাজ খারাপ হয়ে যায় যে এত ত্রুটি কেন, এত ত্রুটি কেন। অথচ এই সময় সূক্ষ্ম বিবেক যদি আমি খাটাই যে সবাই ত্রুটি করছে, আমার খারাপ লাগছে, তা আমি তো এই ধরনের খিটখিটে মেজাজ, মুখ দিয়ে অশ্লীল কথা বলে, আমি কটাক্ষমূলক কথা বলে আমি আল্লাহ তাআলার নাফরমানি করছি, তা আমি তো তাদের থেকে তাদের সাথে সামিল হয়ে গেলাম। তো এইভাবে যদি নিজেকে নিজে নিজে চিন্তা করে এবং সেই মুহূর্তগুলির মধ্যে একটু বিবেক খাটায়, তাহলে সে কখনো এরকম করবে না। তো আমরা এমন অনেক ঘটনা জানি যেগুলির কারণে খিটখিটে মেজাজ থেকে বেঁচে থাকার কারণে, কিছু না বলার কারণে আল্লাহপাক তাদের এই কাজটা মাগফিরাতের কারণ হয়ে গেছে। একবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক তার দাসী, সে খাদিমা, সে কিছু খাবার নিয়ে আসলো। তো খাবার নিয়ে আসার পরে কী হলো, এটা হাত থেকে পড়ে ছিটকে পড়ে গেল, ঝোল ছিটিয়ে গেল, মেহমানের শুল খাবড়ে গেল। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন, তখন সে খাদিমা তাকে কোরআনুল কারিমের আয়াতে কারিমা স্মরণ করে দিলেন। তখন তার সেই খাদিমা যখন এটা স্মরণ করে দিলেন আয়াতে কারিমের বিষয়বস্তু, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসেন, হ্যাঁ ধৈর্যশীলকে ভালোবাসেন,
একদিকে নষ্ট করেছে আবার কি
একদিন নষ্ট করেছে
স্মরণ করে
আবার স্মরণ করে দিছে, আল্লাহ আকবার, জান্নাতের যুবকদের সর্দার আখলাক কেমন, তিনি তাকে কি করলেন, মাফ তো করলেন, করলেনি
তাকে
আজাদও করে দিলেন। তো এই যে বিষয়, আর এই সময় খিটখিটে মেজাজের মানুষের কি অবস্থা হবে, হ্যাঁ মার ধরো শুরু করে দেয় মাঝে মাঝে সবার সামনে। আচ্ছা না করলো চোখ তো অবশ্যই রাঙায়। এইভাবে তো এই ধরনের যে বিষয়টা আসলে এটা একদিনে চলে যায় না, এটা প্র্যাকটিসের বিষয়। যার কথায় কথায় মিথ্যা বলার অভ্যাস তার একদিনে চলে যাবে না, যার হাত তোলার অভ্যাস একদিনে চলে যাবে না, এটাকে অনেক কন্ট্রোল করতে হবে, অনেক কন্ট্রোল করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সমাজে কিছু ধৈর্যশীল মানুষ আছে, যাদেরকে দেখলে মানুষ হয়তো বোকাও বলে, অনেক ধরনের মন্তব্য করে, কোনো মানে ধরন নাই, বাস এদিক সেদিক
কিছু
কিছু বলে না, হ্যাঁ ধাক্কা দিলেও কোনো খবর নাই, চুপচাপ থাকে, তো এইভাবে বলে। তো যদি আমার খিটখিটে মেজাজ থাকে, আমি তার সাথে একটু বসি, হ্যাঁ হতে পারে সে আল্লাহ তাআলা কোনো নিয়ামত পেয়েই কিন্তু সে এমন হয়েছে, হতে পারে তার নজরে সব সময় যে সৃষ্টিকর্তার সেই মহান শান তার সামনে ফুটে ওঠে।
অনেকে
আমি কাকে অপরাধী হিসেবে বলবো, আমি তো হাজার অপরাধের মধ্যে গ্রেফতার আছি।
অনেকে আবার এই চুপ থাকাকে তার দুর্বলতা মনে করে,
দুর্বলতা মনে করে
যে নিশ্চয়ই এর মধ্যে ভুল ত্রুটি আছে,
ভুল ত্রুটি আছে,
চুপ কেন,
চুপ কেন,
তাকে এত বলার পরও কেন কথা বলছে।
তো আমি এই এই ঘটনা বলবো, একটা ঘটনা বলি, এক আল্লাহর ওলির ঘটনা, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা জামানার ঘটনা। এক ব্যক্তি তাকে বললো যে হুজুর, অমুক ব্যক্তি কোথাও যায় না, চুপচাপ থাকে, আপনার মাহফিলেও আসে না, আপনি এত বড় মানে ওইভাবে তো বলে নেই, কিন্তু তিনি এত বড় একজন ওলি জামানার, তার মাহফিলের মধ্যে আসে না, হুজুর তাকে তো কিছু মানে ওসিয়ত নসিয়ত হয়তো করার দরকার, এইভাবে যখন বলা হলো, তখন ইমাম তিনি কি করলেন, ওই ব্যক্তির কাছে একদিন গেলেন, নিজের পরিচয় না দিয়ে যখন গেলেন, যে বললো যে তুমি ইমাম হাসান
হাসান বসরি
মাহফিলে
কেন
যাও না, কেন বসো না। তখন তিনি বললেন যে দেখেন, আমি যখন দেখি যে আমার এত গুণা, তখন আমি চিন্তা করি যে হায় হায় তওবা করতে হবে, তা আমি তওবার মধ্যে মশগুল হয়ে যাই। আর যখন আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করি, তাসবিহ পড়ি, তখন আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহর শান মহানত্ব কল্পনা করে আমি কী করি, আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে নিমজ্জিত হয়ে যাই, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণার ক্ষেত্রে। তারপর আল্লাহ তাআলা যে আমার উপর এত নিয়ামত রেখেছেন, অফুরন্ত নিয়ামত, এটার যখন চিন্তা করি, তখন আমার শুকরিয়াদের জেহেন চলে আসে, তখন আমি শুকরিয়াদের মশগুল হয়ে যাই। তো বলেন, আমি যদি তওবার মধ্যে মশগুল থাকি, আবার এই আল্লাহ তাআলার এই পবিত্রতার ঘোষণা করতে থাকি, আর নিয়ামতের কথা করে শুকরিয়াদায় করি, এইভাবে আমার রাত দিন কেটে যায়, আমি কীভাবে হাসান বসরির মাহফিলে যেতে পারি। তখন তিনি বললেন যে তুমি যে কাজটা করতেছো ঠিক করতেছো। তো এই যে তাকে তার কথা, সে নিজে নিজে চিন্তা করে যে আমার প্রত্যেকটা মুহূর্ত তো আমি নিজেই কি অপরাধী মনে করছি, আমি শুকরিয়া ঠিক মতো আদায় করতে পারছি না, সেটা আমি নির্ধারিত করে নিচ্ছি, আল্লাহ তাআলার জাত কত পবিত্র আর আমাকে কতটা পবিত্র হতে হবে, এই চিন্তা ভাবনা করে আমি আল্লাহ তাসবিহ পড়ি। তো এই যে চিন্তা ভাবনা, তো এই ধরনের মন মানসিকতা থাকলে তার খিটখিটে মেজাজ কোথা থেকে আসবে
না।
আর এই ঘটনা তো প্রসিদ্ধ, যে খাবার খেতে বসলো, দেখলো যে খাবার ঠিক মতো লবণ হয়নি, তো চিন্তা করলেন যে এখন কিছু একটা বলবে স্ত্রীকে, কিন্তু আবার থেমে গেলেন কেন, যে আমার স্ত্রী খাবারের লবণ ঠিক মতো দেয়নি,
জি
আমি তার উপর ক্ষমতাবান, এখন আমি তাকে, আমার রাগ চলে এসেছে, কিন্তু তাৎক্ষণিক সে চিন্তা করলো তা একটা অপরাধ করেছে, ভুল করেছে, কিন্তু আমি তো আমার সৃষ্টিকর্তার কত নাফরমানি করি, কত ভুল করি, এভাবে তো তিনি আমাকে তাৎক্ষণিক পাকড়াও করেন না। তিনি এটা ভেবে কি করলেন, ধৈর্যের সাথে মোকাবেলা করলেন, তার খিটখিটে মেজাজটা প্রকাশ করলেন না। তিনি যখন মৃত্যুবরণ করলেন তো তাকে জানানো হলো যে তার এই আমলটার কারণে আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করেছে। তো এই জন্য যে বিষয়টা আমাদের ঘর হোক, অফিস আদালত হোক, আর সর্ব জায়গার মধ্যে আমাদের এই খিটখিটে মেজাজকে বাঁচার জন্য এই ঘটনাগুলি মনে রাখতে হবে। আর সময় যেহেতু কম, আরেকটা ঘটনা বলে দিই। নিগ্রানের সুরা যেটা বলছে, মুফতি কাসিম সাহেবও এই বিষয়টা আলোচনা করেছিলেন যে একটা প্রতিষ্ঠানের মধ্যে অনেক প্রবলেম, অনেক প্রবলেম, উন্নতি হচ্ছে না, কিছুই হচ্ছে না, তো সবাই খুব টেনশনে আছে, পরামর্শ কি করা যায়, কি করা যায়, প্রতিষ্ঠানে উন্নতি কিভাবে হবে, এই এর প্রোডাকশন কিভাবে বাড়ানো যায়, সার্বিকভাবে এর উন্নতি কিভাবে করা যায়। তো এক ব্যক্তি ছিল খুব জ্ঞানী, সে বলল যে আমি নির্ধারিত এই সময়ের মধ্যে আপনার প্রতিষ্ঠানে উন্নতি এনে দিব, কিন্তু আমি যে কাজটা করতে বলবো সিম্পল, কিন্তু এটা করতে হবে সবাইকে। বলে তো তার কথারও ওয়েট আছে, সে ওই ধরনের ব্যক্তিত্ব। বলে ঠিক আছে, বলে আপনারা নির্ধারিত এত সময় পর্যন্ত সবাই যে যাকে দেখলে কথা বলবেন, মুস্কি হেসে কথা বলবেন, মানে যেই কথাটাই বলতে হবে সেটা কিভাবে বলবেন,
মুস্কি হাসি,
মুস্কি হেসে কথা বলবেন। তো কি হলো যে রাগ চলে এসেছে, কর্মচারী অপরাধ করেছে, মুস্কি হেসে দিয়ে কথা বলতে হচ্ছে, ঠিক আছে, তারপরে কারো শরীর খারাপ, তারপরে তার মুস্কি হেসে দিয়ে কথা বলতে হচ্ছে, এভাবে পুরো প্রতিষ্ঠানের নিচ থেকে নিয়ে উপরের কর্মকর্তা কর্মচারী সবাই একে অপরের সাথে মুস্কি হেসে, প্রোডাকশন কম করেছে, মুস্কি হেসে দিয়ে কথা বলেছে যে ভাই প্রোডাকশনটা বাড়িয়ে দেন না, আপনারই হয়েছে। এইভাবে যখনই পুরো প্রতিষ্ঠানের মধ্যে কোনো খিটখিটে মেজাজ নেই, রাগারাগি নেই, গালাগালি নেই, মারামারি নেই, কোনো ধরনের পদোন্নতি বা অবনতি, টেনশন নেই, এইভাবে যখনই কাজ কিছুদিন হলো, আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে সেই প্রতিষ্ঠান চারিদিকে সুনাম ছড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানে উন্নতি হয়ে গেল। তো এটা হলো একটি আমাদের জন্য জলজ্যান্ত উদাহরণ। এই জন্য যে বিষয়টা, আমরা যদি আমাদের জীবন থেকে খিটখিটে মেজাজ, রাগ ইত্যাদি এগুলি অটোমেটিক চলে আসে, কিন্তু এটি কন্ট্রোল যদি করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কামিয়াব হতে পারি।
এগুলো আসার ক্ষেত্র যেগুলো রয়েছে সেগুলো আমাদের একটু দূর করা উচিত এবং এগুলো থেকে বাঁচা উচিত। যেমন ফর এক্সাম্পল, কেউ সারাদিন সফর করেছে অথবা লং জার্নি করেছে, তো তার মানে মেন্টালি অবস্থাটা ভালো থাকার কথা না, তো ঘরে যাওয়ার পরে তাকে মেন্টালি প্রেশার না দেওয়া উচিত এবং আপনার তাকে কি করা উচিত, সাপোর্ট দেওয়া উচিত। তো সেইটা না করে আমরা পক্ষান্তরে তার থেকে আমরা অন্য কিছু আদায় করার চেষ্টা করি, তখন খিটখিটে মেজাজ আরও বেড়ে যায়, তখন বদ আমলি যেটা মানে খারাপ চরিত্র আরও ফুটে ওঠার একটা অপশন আমরা বের করে দিই। এই জিনিসগুলো রয়েছে, পাশাপাশি অফিসের মধ্যে দেখা যায় যে ঘরের মধ্যে বাচ্চার মায়ের সাথে অথবা অন্য কারোর সাথে কোনো সমস্যা হয়েছে, এটা অফিসের মধ্যে গিয়ে তার অধীনস্থদের উপর মানে প্রকাশ করা হয় এই মেজাজটা, তো এগুলো কন্ট্রোল করা। এখন তো বিভিন্ন জায়গায় আপনার প্রাতিষ্ঠানিকভাবে ট্রেন আপ করা হচ্ছে বিভিন্ন ট্রেনার দিয়ে এগুলো মেনটেন করার জন্য, অথবা অফিসের মধ্যে বসের সাথে ঝগড়া হয়েছে, অধীনস্থের সাথে কথাবার কাটাকাটি হয়েছে, এই জিনিসটা এসে ঘরের মধ্যে আপনার প্রভাব পড়ে যায়, সন্তানের উপর প্রভাব পড়ে। আচ্ছা, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, এখন সন্তানদের উপরে হাঁড়ি পাতিলের উপরে গিয়ে এর আসরে প্রভাব পড়ে যায়, হ্যাঁ, ভাঙাচুরা হয়, মোবাইলের উপর সময় ই হয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের কন্ট্রোলে নিয়ে আসা উচিত। আপনি মনে রাখবেন যে যে ঘরের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে সেই ঘরে বারাকাত শূন্য হয়ে যায়, বরকাত হয় না। তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো, খিটখিটে মেজাজ পরিহার করা উচিত, আমার নিজের জন্য খিটখিটে মেজাজ পরিহার করা উচিত, সেজন্য নিজের মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য আমরা এই কাজগুলো করতে পারি, বেশি করে লা হাওলা শরীফ পাঠ করতে পারি, দুরুদে পাক বেশি বেশি পাঠ করতে পারি, স্ট্রেস নেয়ার মতো ক্যাপাসিটি নিজের মধ্যে তৈরি করার প্রবণতা আমাদের মধ্যে নিয়ে আসা উচিত। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। কিছু কল রয়েছে, আমরা কল শ্রবণ করে পর আমরা আরেকটি টপিকে যাব। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ বাইজিদ, আজকের অনুষ্ঠান অনেক সুন্দর লাগছে। ইনশাআল্লাহ যে আলফে সানি হুজুর উপস্থিত রয়েছেন, অনুষ্ঠান থেকে ইলমে দিন অর্জন করতে পারি, আলফে সানি হুজুরের কাছে কি আবেদন? আমার জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, বা আমল বানিয়ে দিক আমাদের সকলকে, বেহিসাব মাগফিরাত দান করুন, ইবাদতওয়ালা রিয়াজতওয়ালা নেকিওয়ালা খুশিওয়ালা দীর্ঘ জিন্দগি নসিব করুন। আমিন। নেক্সট।
আমার নাম মোহাম্মদ সোহেল, আমার বাড়ি সৈয়দপুর। আলহামদুলিল্লাহ অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী রয়েছেন আমাদের আলফে সানি বাপু, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে উত্তম হায়াত দান করুক। মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই ধরনের অনুষ্ঠান থেকে আমরা অনেকেই ইলমে দীন অর্জন করতেছি।
মাশাআল্লাহ, মনোর ভাই আছেন আমার সাথে, আমার একার নাম বলছেন বেচারা, যাই হোক। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দোয়া করি। মাশাআল্লাহ, আল্লাহ খুব সুন্দর সুন্দর মেসেজ, খুব সুন্দর সুন্দর ভয়েস আমাদেরকে পাঠিয়ে থাকেন। আমরা নেক্সট যে টপিকটা যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, তা হচ্ছে নামাজ। আমরা অনেকেই পড়ি, নামাজের মধ্যে অনেকের কাশি চলে আসে, অনেকের হাই চলে আসে, অনেকের গলাতে কফের কারণে আওয়াজগুলো একটু বেজে বেজে আসে, এবং ওই সময় তেলাওয়াত করতে থাকি আমরা। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব হোক, মুক্তাদি হোক, অথবা একা একা নামাজ পড়ার সময় এগুলো হয়ে থাকে। তো এই সময়টাতে আমরা এই যে কোনো একটা হরফ অথবা কোনো বাক্য মধ্যেই আমার কাশি চলে আসলো, তো সেক্ষেত্রে সেই হরফ অথবা বাক্যটি দ্বিতীয়বার পড়তে হবে কি না, এ ব্যাপারে দিক নির্দেশ দিয়েছেন আমির সুন্নাত, শরীয়তের হুকুম বলেছিলেন।
জি, ইসলামের মধ্যে নামাজের কিরাত করার কিছু বিধান আছে এবং এর কিছু হকও আছে। আর কাশ দেওয়া, কাশি, হাঁচি, হাই, যা কিছু হোক, এগুলোর কিছু বিধান আছে কখন কীভাবে দিতে হবে নামাজের মধ্যে। এখন কেরাত করা অবস্থায়, সুরা পড়ানো পড়া অবস্থায় যে আমি পড়ছি এমন টাইমে আমার কাশি চলে আসলো বা হাঁচি চলে আসলো বা হাই চলে আসলো, যাই কিছু আসুক না কেন, বিশেষ করে কাশি চলে আসে হঠাৎ করে, তো এই ক্ষেত্রে যদি কাশিটা পর্যায়টা এমন হয় যে আমার শব্দটা উচ্চারণ হয়নি, একটা শব্দ উচ্চারণ করার যেই হক রয়েছে সেটা আদায় হয়নি কাশির কারণে এখানে, বা আবার অন্য কোনো শব্দ অ্যাড হয়ে গেছে যেটা শব্দ কোনো অর্থ বহনা বা অ্যাড হয়ে গেছে, তো আমি যদি মনে করি সেটা হক আমি আদায় করে নিই, তো সেটাকে কী করা, পুনরায় আদায় করা। আর যদি এমন হয় যে আমি পড়ার অবস্থায় একটু এসেছে কিন্তু এটা আমার শব্দের মধ্যে ত্রুটি বা শব্দের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হয়নি, তখন আর পুনরায় পড়া প্রয়োজন নেই। তো এক্ষেত্রে আমির আলোচনা যে বিষয়টা বলেছেন এটা আসলে প্রত্যেকের ব্যক্তিগত আমল, নিজের অবস্থার মাধ্যমে এটাকে পর্যবেক্ষণ করা, দেখা, কারণ এটা প্র্যাকটিক্যাল যার যখন ঘটে সেই কিন্তু সেই অবস্থার শিকার হয়। তো এইভাবে যদি আমরা আমাদের কেরাত যেটার মধ্যে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে তো সেটাকে আমরা পুনরায় যেটা পুনরায় পড়া প্রয়োজন পুনরায় টেনে পড়ব, আর যেটা মনে হয় যে না আমার আদায় হয়ে গেছে আমি নিজেই সন্তুষ্ট চিত্তে এটাকে স্বীকার করে নিতে পারি, তখন সেটার পুনরায় পড়া প্রয়োজন নেই।
অনেকের হয়তো এটা এ ধরনের সমস্যার মধ্যে পড়েছে অনেকে।
জি, এটা এটা আমাদের প্রায় হয়ে থাকে,
প্রায় হয়ে থাকে। শব্দটি সবচেয়ে উত্তম আরেকবার পড়েই নেয়া পড়ে নিয়ে নিল, তখন আর আপনার একটা কনফিউশন এটা দূর হয়ে গেল আর কি। হাই তুলতে তুলতে আপনার তেলাওয়াত করছে, তো তেলাওয়াত তো হচ্ছে না এটা। আবার আত্তাহিয়াত বলেন, দুরুদে পাক বলেন, তেলাওয়াত বলেন, হাই তুলতে তুলতে আপনি পড়ছেন, তো হাই তুলতে তুলতে আপনি এটা পড়লেন,
সেখানে টান দেওয়ার প্রয়োজন নেই, সেখানে টান দেওয়া হয়ে যায়,
হয়ে গেছে। এই জিনিসগুলো আমরা প্রবলেম হয়ে ই করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে বিভিন্ন পোস্ট থাকে চাকরির ক্ষেত্রে, মহিলাদের পোস্টও থাকে, তো এই মহিলাদের পোস্টে চাকরি করার ক্ষেত্রে অথবা করোনার ক্ষেত্রে দেখা যায় যে সমাজের মধ্যে বেশি প্রলোভন দেখানো হয়, অফার দেয়া হয় আর কি, পুরুষের চেয়ে নারীদের কোঠাকে অগ্রাধিকার দেয়া এবং সেই সুবাদে, যদিও আমাদের সিচুয়েশন মোতাবেক অনেকেই অনেক নারীরা চাকরি করছে। আর আমির সুন্নাত একটা জিনিস বলেছেন যে ইসলামী শরিয়াত ইসলাম যেই যেই ক্ষেত্রে এবং যেই যেই শর্ত মেনে একজন নারীকে চাকরি করার জন্য কাজ করার জন্য বলা হয়েছে বলেছেন ইসলাম, তো সেই জিনিসগুলো আপনার সঠিকভাবে পাওয়াটা খুব দুষ্কর এবং দুরূহ হয়ে যায়। তারপরে দেখা যায় যে ঘরের মধ্যে আপনার ইনকাম সোর্স রয়েছে, ইনকাম কারণে বলা আছে, হাজব্যান্ড ইনকাম করছে অথবা ভাই ইনকাম করছে, তারপরেও কি আপনার এই নারীরাও ইনকাম করে যাচ্ছে, ইনকাম করছে তো চাকরির মধ্যে লেগে যাচ্ছে, তো এই জিনিসগুলো যেহেতু স্পর্শকাতর বিষয় এবং সে হিসেবে আমরা এতটুকুই বলবো যে আমরা অবশ্যই ইসলামী শরিয়া যেটা বলা হয়েছে আমরা সেই দিকটা লক্ষ্য রাখবো। দেখুন, দুনিয়া ইনকাম এবং দুনিয়া উপার্জনের মাধ্যম হলাম কিন্তু আখিরাত আমার বরবাদ হয়ে গেল, এটা যাতে করে না হয়ে যায়, এটা না হয়ে যায়। এবং আপনার দায়ুসের ব্যাপারে বলা হয়েছে, দায়ুস ভাই দায়ুস হতে পারে, বাবা দায়ুস হতে পারে, স্বামী দায়ুস হতে পারে, অর্থাৎ কারো বোন, কারো মা, কারো স্ত্রী যদি বেপর্দাগি হয়ে চলাফেরা করে, বেপর্দা হয়ে সে কাজকর্ম করে, বেপর্দা হয়ে সে অবস্থান করছে, আর মা তার বাবা তার ভাই বা হাজব্যান্ড কিছু বলছে না, তাকে দায়ুস বলা হয়েছে, এবং এই দায়ুস সে জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবে না, তো এই এ ধরনের জিনিসগুলো রয়েছে, তো এগুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। আল্লাহ তালা বরকত দান করবেন ইনশাআল্লাহ তালা, অল্প ইনকামের মধ্যে আল্লাহ তালা বরকত দান করতে পারেন। অল্পে তুষ্ট থাকা এটা আমাদের হয়তো অনেক অংশে কমে গেছে আমাদের সমাজ থেকে, তো অল্পে তুষ্ট থাকা, অমুকের এইটা আছে আমারও লাগবে এরকম না হওয়া, অল্পতে তুষ্ট হই আমরা, অল্পতে তুষ্ট থাকি ইনশাআল্লাহ তালা, আল্লাহ চাহে তো আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরেকটি জিনিস আমরা শেষ করতে চাচ্ছি, বিভিন্ন সময় বলা হয় স্ত্রীর দিকে মুস্কি হাসি দিয়ে তাকানো সওয়াবের কাজ, এটা মুশকিল, এই কাজটা করা মুশকিল, এই জন্যই আল্লাহ তাআলার মধ্যে সওয়াব রেখেছেন, এই ধরনের কথা বলা সমাজের মধ্যে অনেক সময় দেখা যায়।
এই ধরনের কথা বলা তো আদৌ ঠিক না, কারণ হলো ইসলামের মধ্যে সহজ কাজ এবং কঠিন কাজ উভয় কাজ আল্লাহ সওয়াব রেখেছেন, যে আমলটা সহজ সেটার মধ্যে সওয়াব আছে, যে আমলটা কঠিন সেটার মধ্যেও সওয়াব আছে। এখন প্রথমত দেখা যায় যে কিছু জিনিস আছে যেটা আসলে সহজ কিন্তু সেটা কঠিন মনে করা নিজের অপারগতার কারণে, নিজের ব্যর্থতার কারণে, নিজের জ্ঞান না থাকার কারণে। তো তেমনই একটি কাজ হলো যে বলা হয়েছে যে স্ত্রীদের দিকে তাকিয়ে মুস্কি হাসা, হাসা বা হেসে কথা বলা এটা খুব কঠিন একটা কাজ, এজন্য আল্লাহ সওয়াব রেখেছেন। প্রথমত এটা হলো কোনো কঠিন কাজ না, এটা একটি সহজ কাজ, একজন আদর্শ মুসলমানের জন্য এটা তো নিতান্তই সহজ কাজ। মুসলমানের সাথে মুসকে এসে কথা বলা, তার স্ত্রীর সাথে, তার মায়ের সাথে, বাবার সাথে, ভাই বোন ইত্যাদি তাদের সাথে, তো এখন এই কাজটা কার জন্য কঠিন? যে বদমেজাজি, যে গম্ভীর থাকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসকি হাসির মতো নেয়ামত তার মধ্যে পাওয়া যায় না, তার জন্য কঠিন হতেই পারে, যার অভ্যাস থাকে ঝগড়াটে তার জন্য। কিন্তু একজন যে প্রকৃত মুসলমান তার জন্য এটা খুবই সহজ কাজ। তো প্রথমত তার কনসেপ্ট এটাকে চেঞ্জ করতে হবে যে এই কাজটা কঠিন, এটা হলো সহজ কাজ। দ্বিতীয়ত হলো যে এই ধরনের কথা বলা থেকে আমাদের বাঁচতে হবে, এটা আসলে একান্তই কী বলে বেপরোয়া জীবন, হ্যাঁ বেপরোয়া জবান, এই ধরনের ব্যক্তিদের এই ধরনের কথাবার্তা বের হয়। তো আমাদের জবানকে হেফাজত করতে হবে, ধারণাকে হেফাজত করতে হবে এবং আমাদের কর্মকে হেফাজত করতে হবে। তো এইভাবে যে বরং বলা হয়েছে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা, তিনি কী করতেন, বাইরে তো তিনি আল্লাহর ভয়ে কম্পিত থাকতেন যে কখন গুনাহ হয়ে যায়, তিনি যখন ঘরে যেতেন, ঘরে গিয়ে যেমন বাচ্চার জন্য তিনি খেলনার পাত্র হয়ে যেতেন এবং বিবির জন্য তিনি নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে আন্তরিক হয়ে যেতেন, কেন? তখন তাকে এক ভক্ত জিজ্ঞাসা করলো, হুজুর আপনি বাসায় গিয়ে এমন হয়ে যান, বাইরে তো আপনাকে দেখলে আমাদের খৌফে খোদা চলে আসে, আপনাকে দেখলে আমাদের ভয় সৃষ্টি হয়ে যায়, এরকম বলে আসলে সংসার টিকানোর জন্য এমনই করতে হবে। ঠিক আছে, তো এই জন্য যে বিষয়টা যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কুল কায়নাত এর নবী, হ্যাঁ শাসন করেছেন, ইসলাম প্রচার করেছেন, তিনি ঘরে যখন ঢুকতেন ক্ষুধা যদি লেগে থাকে, দেখেন যে খাবার প্রস্তুত নেই, তিনি কি করতেন, যে গিয়ে সে খাবার যাতে দ্রুত প্রস্তুত করা যায় সাহায্য করতেন। তো এই যে বিষয়গুলো, আর আমরা কি করি, আমরা বাস বসেই থাকবো, অর্ডার দেব। তো তার থেকে যদি আমি হেল্প করি আমার সামর্থ্য অনুযায়ী, তাহলে দেখা যায় কাজটা সহজ হয়ে যায়। তো এইভাবে যদি আমাদের মন মানসিকতা আমরা তৈরি করে নেই, তাহলে ইনশাল্লাহ স্ত্রীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়া এটা কঠিন হবে না, বরং সহজ হবে, কাজগুলো সহজ হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমরা আজকের যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করা তৌফিক দান করুন আমাদেরকে। পাশাপাশি আজকে সময়ও শেষ আমাদের হাতে, আগামী অনুষ্ঠানে আমরা আবারও আসার চেষ্টা করবো মাদানী মুদাকারা নিদাস নিয়ে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।